তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী সিরাত সম্পর্কে আলোচনা করে থাকি। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য জীবনী হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, যা মহান আল্লাহ তাআলা অনুসরণ করতে আমাদেরকে আদেশ করেছেন। তাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত জানা অনেক জরুরি আমাদের জন্য, আর এরই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করাও জরুরি। তাই এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে ধারাবাহিকতার সাথে প্রতিটি পর্বে এক এক অংশ করে আলোচনা করে যাচ্ছি। এই পর্বেও এর ব্যতিক্রম নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তাই আজকের পর্বে একটি বিষয় নেওয়া হয়েছে, কি কি থাকবে সেই বিষয়ে, সেই বিষয়গুলোও আমরা এবং সেই সামারিগুলোও ইনশাআল্লাহ তাআলা আমরা জানব। আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই। قال رسول الله صلى الله عليه وآله وسلم أكثروا الصلاة علي فإن صلاتكم علي مغفرة لذنوبكم। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ, ক্ষমা স্বরূপ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে যেমনিভাবে অন্যান্য ফজিলত অনেক বেশি অর্জন হয়, ঠিক তেমনি গুনাহও ক্ষমা হয়ে যায়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অজ্ঞতাবশত উদাসীনতার কারণে কুমন্ত্রণায় পড়ে বিভিন্নভাবে আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, তো এটার মাফ করানোর একটি উত্তম পন্থা আমরা পেয়েছি যা সহজও বটে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে হিজরতের পঞ্চম বছর। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হিজরতের পঞ্চম বছরে কি কি ঘটনা ঘটে গিয়েছিল তার কিছু ঘটনা আমরা এই পর্বে ইনশাআল্লাহ জানব। তার মধ্যে একটি হচ্ছে জাতুর রিকা, যুদ্ধ সম্পর্কে জানব, এবং এটাও জানব যে সালাতুল খফ, আমরা সালাতুল খফের নামাজের ব্যাপারে আমরা শুনেছি, তো সালাতুল খফ সর্বপ্রথম কোথায় আদায় করা হয়েছিল সেই বিষয়েও আমরা জানব। অনুরূপ আমরা আরও কিছু যুদ্ধ সম্পর্কে জানব, তারপর সেই যুদ্ধ ওর পরবর্তী বা সেই যুদ্ধ চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে এবং তার দ্বারা কি হয়েছে এবং আমাদের জন্য তার মধ্যে কি শিক্ষা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব। এরই সাথে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সম্পর্কেও আমরা জানব যে তায়াম্মুমের সূচনা কখন হয়। আমরা তায়াম্মুম সম্পর্কে শুনেছি যে অপারগতা বশত সেরিভাবে কিছু অনুমোদিত অপারগতা রয়েছে, যার মধ্যে অর্থাৎ সেই অপারগতা হলে আমরা শরীয়তের পক্ষ থেকে তায়াম্মুম করার অনুমতি পাই। তো এই অপারগতাগুলোর কারণে এই যে তায়াম্মুমের সূচনা, এটা কোথা থেকে হয়েছে সেই বিষয় সম্পর্কেও আজকের পর্বে আমরা আলোচনা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হিজরতের পঞ্চম বছর, এর পূর্বে আমরা শুনেছি এর পূর্বের পর্বগুলোতে যে যেহেতু উহুদ যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মুসলমানরা সেই যুদ্ধে তেমনিভাবে কৃতকার্য হতে পারেনি, যার কারণে অন্যান্য অমুসলিম এবং ইসলামের শত্রুরা যারা ছিল তারা সাহস পেয়ে যায়, সুযোগ পেয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে বিভিন্নভাবে চক্রান্ত ও অপপরিকল্পনা চালাতে থাকে যে কীভাবে মদিনার উপর আবার আক্রমণ করা যায় এবং মুসলমানরা যে শান্তিপূর্ণভাবে নিরবতার সাথে নিজের ইবাদত করে যাচ্ছে সেটার মধ্যে কীভাবে ব্যাঘাত ঘটানো যায়। শুধু শুধু মুসলমানরা সুন্দরভাবে নিজের স্থানে বসে ইবাদত করছে, নিজের জায়গাতে বসে সবার সম্মতিক্রমে চলছে, নিজের আশেপাশের অমুসলিম যারা গোত্র ছিল তাদের সাথেও মুসলমানদের সন্ধি ছিল, কিন্তু অনেকেরই যারা দুষ্টমনা হয়, যাদের অন্তরে বিদ্বেষ থাকে এবং যারা সবসময় কোনো না কোনো ভাবে মানুষকে ঝগড়াঝাঁটি বা লড়াইয়ে জড়াতে চায়, তারা কখনো নিশ্চুপ হয়ে বসে থাকে না। এমনই অবস্থা ছিল মুসলমানদের শত্রু কিছু অমুসলিমদের, তারা সবসময় এই পরিকল্পনা করত যে কীভাবে মদিনা শরীফের উপর মাআযাল্লাহ তাআলা আবার আক্রমণ করা যায়। তো এভাবে করে তারা চিন্তা করতে লাগলো, পরিকল্পনা করতে লাগলো। তো কিছু কিছু ক্ষেত্রে মুসলমানদেরকে তাদের সেই আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদের আত্মরক্ষার খাতিরে তাদের প্রতিহত করতে হয়েছে। এমনই কিছু কারণে যুদ্ধের কিছু ঘটনা ঘটেছে, যার মধ্যে হতে একটি যুদ্ধ হচ্ছে জাতুর রিকার যুদ্ধ। জাতুর রিকাতে কী হয় যে আনমার ও সালাবা দুটি সম্প্রদায় ছিল যারা মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা করছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানতে পারলেন এই ব্যাপারে, তাদের এই অসৎ ইচ্ছার ব্যাপারে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের 400 সৈন্যবিশিষ্ট একটি বাহিনী নিয়ে 10 মুহররম পঞ্চম হিজরি মদিনা থেকে যাত্রা শুরু করলেন। আর যে জায়গাতে তারা যাবেন সেই জায়গার নাম ছিল হচ্ছে জাতুর রিকা। তো সেখানে তারা গেলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে সেই আনমার ও সালাবা গোত্রের কেউই রইল না, বরং তারা ভয়ে পালিয়ে গেল। আর সেখানে কিছু সেই শত্রুদের মহিলাদের কিছু পাওয়া গেল, তো তাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা গ্রেফতার করে নিলেন এবং সেখানে কিছু উট ছিল এবং গৃহপালিত কিছু পশু ছিল যেগুলোকে গনিমতের মাল হিসেবে নিয়ে নেওয়া হলো। তো এই যুদ্ধকে, এই যুদ্ধের মধ্যে কোনো প্রাণহানি হয়নি, কারো কোনো কেউ আঘাত বা আহত নিহত ইত্যাদি কিছু হয়নি। এই যুদ্ধের মধ্যে এটাকে যে জাতুর রিকা বলা হয় এগুলোর কারণ কি? তো এটার তো কয়েকটি কারণ বর্ণনা করা হয়েছে, যেমন সেই জায়গার নাম জাতুর রকা, আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা হয় যে সেই জায়গার মধ্যে, সেই জায়গা যেহেতু পূর্বের যুগে যান্ত্রিক কোনো যানবাহন ছিল না, পশুর উপর আরোহণ করতে হতো, তো সাহাবায়ে কেরামদের কাছে অল্প সংখ্যক কিছু আরোহণ ছিল এবং সেটার মধ্যে এক একটি উটের মধ্যে 6 জনকে সফর করতে হতো। তো এটা এইভাবে হতো যে পালাক্রমে হতো, অর্থাৎ কয়েকজন নিচে থাকতো, কয়েকজন উপরে উপরে সফর করতো, তারপর আবার তারা নিচে নেমে হাঁটতো, তারপর আবার উপরে সফর করতো। তো সেখানের মরুভূমি এমন অবস্থায় ছিল যে তাদের পায়ের নোক উঠে যাচ্ছিল, তো অতএব তারা নিজেদের পায়ে কাপড়ের টুকরো লাগিয়ে নিলেন, বেঁধে নিলেন যেন পায়ের কোনো ক্ষয়ক্ষতি না হয় হাঁটার ক্ষেত্রে। তো এই জন্য এটাকে জাতুর রিকার যুদ্ধ বলা হয়। তালিওয়ালা, যেটার অর্থ হচ্ছে জাতুর রকা মানে তালিওয়ালা, তো তালিওয়ালা যুদ্ধ বলা হয় যেহেতু তারা কাপড় ব্যবহার করেছিলেন। বুখারী শরীফে এমনই কিছু বিষয় রয়েছে। আবার কিছু কিছু ঐতিহাসিকরা বলেন যে সেখানের মাটির পাথর সাদা ও কালো রঙের ছিল, বিছিয়েছিল, এমন মনে হতো যে একটি অপরটির সাথে তালি দেয়া। তো এই জন্য এই যুদ্ধকে জাতুর রিকা বলা হয়। আর প্রসিদ্ধ ইমামে সিরাত ইবনে সাদের অভিমত হলো যে সর্বপ্রথম এই যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুল খাওফের নামাজ আদায় করেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই ঘটনার মাধ্যমে আমরা এটাও জানতে পারলাম যে জাতুর রিকা যে যুদ্ধটি হয়েছিল সেটির মধ্যেই সর্বপ্রথম সালাতুল খফের নামাজ আদায় করা হয়। পরবর্তীতে পঞ্চম হিজড়ির রবিউল আউয়াল মাসে জানা গেল মদিনা শরীফে আক্রমণ করার জন্য একটি বড় সৈন্যবাহিনী একত্রিত হচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটি জানতে পারলেন তো 1000 সাহাবাই কেরাম আলহিম রিদওয়ানকে নিয়ে সেই বাহিনীকে প্রতিহত করার জন্য বেরিয়ে পড়লেন। যখন মুশিকরা অমুসলিমরা এই খবর জানল তখন তারা তাদের গৃহপালিত পশু ও রাখালদের রেখে পালিয়ে গেল। তো সাহাবাই কেরাম আলহিম রিদওয়ান সেই সকল পশুকে গনিমত হিসেবে গ্রহণ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন অবস্থান করেন। আর এই যুদ্ধের মধ্যেও কোনো রকম কোনো শারীরিক ক্ষতি হয়নি বা প্রাণহানি হয়নি। আর এই সফরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1 মাস মদিনা শরীফ থেকে বাহিরে ছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল তা হচ্ছে মুরিসির যুদ্ধ। এর অপর নাম বনি আল মুস্তালাকের যুদ্ধ। তো মুরিসির যুদ্ধ এটাকে কী জন্য বলা হয়, কারণ এখানে একটা স্থান ছিল যা মদিনা শরীফ থেকে 8 মঞ্জিল দূরে, সেই স্থানটির নাম ছিল হচ্ছে মুরিসি, এই জন্য এটাকে মুরিসির যুদ্ধ বলা হয়। আর যেহেতু এখানে বনু আল মুস্তালাক গোত্র এখানে অংশগ্রহণ করেছিল এই যুদ্ধে মুসলমানদের বিপক্ষে, তাই এটাকে বনি আল মুস্তালাকের যুদ্ধও বলা হয়। কি হয়েছিল যে খাজাআ গোত্রের একটি বংশ হারিস বিন জারার, সেও মদিনায় হামলা করার জন্য সৈন্যবাহিনী জমা করছিল। যখন এই সংবাদ মদিনা শরীফে পৌঁছে তখন 2রা শাবান পঞ্চম হিজড়িতে হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের খলিফা নিযুক্ত করে সৈন্যবাহিনীর সাথে যাত্রা শুরু করলেন। এই যুদ্ধে হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। যখন হারিস বিন জারার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা জানতে পারল তো তখন তারা তাদের সৈন্যবাহিনী যে ছিল সেটা বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেল। কিন্তু মুরিসির অধিবাসীরা যে ছিল তারা মুসলমানদের মোকাবেলা করলো এবং তারা তীর নিক্ষেপ করতে লাগলো। কিন্তু যখন মুসলমানরা একত্র হয়ে হামলা করলো তখন 10 জন শত্রুপক্ষ মারা গেল এবং 1 জন মুসলমানও শাহাদাত বরণ করলো এবং বাকি যারা ছিল অন্যান্য অমুসলিমদেরকে গ্রেফতার করা হলো, যারা সংখ্যায় 700 বেশি ছিল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের সংখ্যা 700 বেশি ছিল। 2000 উট এবং 5000 ছাগল গনিমত হিসেবে সাহাবাই কেরাম আলহিম রিদওয়ানের অধীনে এলো। আচ্ছা, এই যুদ্ধের মধ্যে, এই মুরিসির যুদ্ধের মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, তার মধ্যে হতে কিছু ঘটনা এই পর্বের অংশ বানানোর চেষ্টা করব। আচ্ছা, এর মধ্যে একটি ঘটনা এই ঘটেছিল যে এই যুদ্ধের মধ্যে গনিমতের মাল লাভের লোভে অনেক মুনাফিকরাও অংশগ্রহণ করেছিল। তো হয়েছিল কি, ঘটনাক্রমে একদিন একজন আনসারি সাহাবি এবং একজন মুহাজির সাহাবি, আনসারি সাহাবি যারা মদিনার স্থানীয় ছিলেন এবং মুহাজির সাহাবি যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, তো আনসারি সাহাবি এবং মুহাজির সাহাবি উভয়ে পানি নিয়ে তাদের মধ্যে বাগ বিতণ্ডা হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। তো এক পর্যায়ে তারা উচ্চ আওয়াজে ইয়ালিল মুহাজিরিন, অর্থাৎ যে মুহাজির সাহাবি ছিল তিনি অন্যান্য মুহাজিরদেরকে ডাকতে শুরু করল এবং যিনি আনসার সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি ইয়ালিল আনসারি বলে আনসারি সাহাবিদেরকে ডাকতে শুরু করলেন। তো এভাবে তারা উভয়ে দৌড় দিয়ে এখানে আসলো। এখন যখন পরিস্থিতির বেহাল ছিল তো এই পরিস্থিতির সুযোগ যে প্রসিদ্ধ মুনাফিক ছিল আবদুল্লাহ ইবনে উবাই, সেই এর সুযোগ নিল এবং সুযোগ নিয়ে সে আনসারদেরকে গিয়ে বলতে লাগলো, আনসারি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে গিয়ে বলতে লাগলো, সে একটি আরবি প্রবাদ বাক্য বা প্রচলিত বাক্য ব্যবহার করলো এবং বলতে লাগলো, তুমি নিজের কুকুরকে সবল বানাও যেন সে তোমাকেই খেয়ে নেয়, নাউযুবিল্লাহ তাআলা। এভাবে সে আনসারদেরকে বলতে লাগলো মুহাজিরদের ব্যাপারে, কেননা মুহাজিররা যখন হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন তখন আনসার সাহাবাই কেরাম আলহম রিদওয়ান তারাই তো তাদের সহযোগিতা করেছিলেন, তাদের খাবার এবং বাসস্থলের ব্যবস্থা করেছিলেন। তো সে এভাবে বলতে লাগলো যে এর অর্থ হচ্ছে যে তুমি নিজের কুকুরকে সবল বানাও যেন সে তোমাকেই খেয়ে নেয়, নাউযুবিল্লাহ। এভাবে করে তার ইঙ্গিতের তার ইশারা ছিল হচ্ছে মুহাজির সাহাবাই কেরামদের দিকে। তো সে আরও কুমন্ত্রণা দিতে গিয়ে আনসারি সাহাবিদেরকে বলতে লাগলো যে তোমরা তাদেরকে সহযোগিতা করেছ অথচ তারা তোমাদের সাথে এরূপ ব্যবহার করছে, অতএব তোমরা তাদের কোনো রকম সহযোগিতা করবে না, তাদের সকল প্রকার সহযোগিতা বন্ধ করে দাও এবং নিশ্চয়ই আমরা এই অপদস্থ লোকদেরকে মদিনা থেকে বাইরে বের করে দিব। এভাবে করে সে আনসারি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সেই মুনাফিক ব্যক্তিটি কুমন্ত্রণা দিতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই পরিস্থিতির সরগল শুনলেন তখন আনসার ও মুহাজিরদেরকে ইরশাদ করলেন, তোমরা কি জাহিলিয়াতের যুগের স্লোগান দিচ্ছ? নবুয়তের সৌন্দর্য দেখতেই তারা নম্র হয়ে গেল, বরফের মতো গলে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের পরস্পরকে এভাবে মিলিয়ে দিলেন যে তাদের মধ্যে ভালোবাসার বন্যা বয়ে গেল। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের মধ্যে ভালোবাসা পুনরায় বহাল হয়ে গেল যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে পরস্পরের প্রতি পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন, তাই তাদের মধ্যে আবারও জাগ্রত হয়ে গেল। যখন আবদুল্লাহ ইবনে উবাইয়ের সেই এমন একটি কথা, ঝগড়া লাগানোর মতো কথা যখন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, তো হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হলেন এবং তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার গর্দান তার শরীর থেকে আলাদা করে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করলেন এবং বললেন যে যদি আমরা এমনটা করি তাহলে দেখা যাবে যে বিধর্মীরা, ইসলামের শত্রুরা, তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের অনুসারীদেরকেই হত্যা করতে শুরু করেছিলেন, অথচ যদিও বা সে মুনাফিক ছিল কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সে তো ইসলামের সঙ্গী, এটাই মানুষকে উপস্থাপন করত। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন। আর সেই মুনাফিক, প্রসিদ্ধ মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তিনি আবদুল্লাহ ইবনে উবাইয়ের যে ছেলে ছিল, মুনাফিকের যে ছেলে ছিল সেই মুনাফিক ব্যক্তির, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সম্মানিত সাহাবি ছিলেন, তার নামও আবদুল্লাহ ছিল, তিনি খুবই সম্মানিত সাহাবি ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাশীল, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতেন। অর্থাৎ তার বাবা আবদুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল তার সম্পূর্ণ বিপরীত ছিলেন তিনি, আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন তার বাবার ব্যাপারে শুনে যে সে মুহাজিরদেরকে ইন্ডিকেট করে এরকম এরকম কথা বলেছে। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমার বাবাকে হত্যা করা পছন্দ করেন তাহলে আমি তাকে হত্যা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন এবং বললেন যে না, আমি তোমার বাবাকে হত্যা করতে চাই না বা কোনো রকম খারাপ আচরণ করব না তোমার বাবার সাথে। আমি আরেক বর্ণনা রয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা অর্থাৎ সেই প্রসিদ্ধ মুনাফিকের রাস্তা রোধ করেন। সে মদিনা শরীফ শহরের দিকে আসছিল, সেখানে মদিনা শহরের কাছের একটি উপত্যকা থেকে সে মদিনা শরীফের দিকে আসছিল, তো তিনি রাস্তা রোধ করলেন এবং তিনি বললেন যে তুমি মুহাজির সাহাবা ইকরাম আলহিমুর রিদওয়ান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে এরকম অনুচিত কথাবার্তা বলেছো, এরকম অপমানমূলক অপমানসূচক কথাবার্তা বলেছো, অপমানসূচক কথাবার্তা, তো তুমি যতক্ষণ পর্যন্ত এটা বলবে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আদম সন্তান থেকে সবচেয়ে বেশি সম্মানিত আর তুমি জগৎবাসীর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না, যেতে দিব না। তো সব লোকেরা এই দৃশ্য দেখছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে পৌঁছলেন এবং দেখলেন যে সন্তান পিতার পথ রোধ করে দাঁড়িয়ে আছে, আর আবদুল্লাহ ইবনে উবাই জোরে জোরে বলছে যে আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখেই আদেশ দিলেন যে তার পথ ছেড়ে দাও, যেন সে মদিনায় প্রবেশ করতে পারে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই একজন মুসলমানের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মান দুনিয়ার সব কিছু থেকে বেশি এবং তার বাবা থেকেও বেশি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআন শরীফের আয়াত অনুসারে তো এমন এসেছে যে একজন ব্যক্তি তার নিজের ব্যাপারে ততটুকু অধিকার রাখে না যতটুকু তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিকার রাখেন। যেমনটা আমরা একটি অনুষ্ঠানে আলোচনাও করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নিজের ফুফাতো বোনকে, নিজের গুলাম সায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রস্তাব পাঠালেন নিজের ফুফাতো বোনকে বিবাহের, তো তিনি সেটাতে অস্বীকৃতি জানালেন। তো আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ফয়সালা নেবেন তখন তা ভালো মনে, খুশি মনে সবাইকে মেনে নিতে হবে, যে আয়াতের বিষয়বস্তু এরকম। তো পরবর্তীতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন, তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করেছিলেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে জানা যায় যে একজন ব্যক্তির ব্যাপারে সে নিজেও ততটুকু অধিকার রাখে না যতটুকু তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিকার রাখেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এটা থেকে আমাদের লেসন হচ্ছে আমরা বিভিন্ন বাহানা দিয়ে এবং দুনিয়ার বিভিন্ন কাজ দেখিয়ে বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা, সুন্নাত অনুসরণ করা থেকে নিজেদেরকে বিরত রাখি এবং অপদস্থ হই। আমরা যেন সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালনে নিজেদেরকে সচেষ্ট রাখি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বে তায়াম্মুমের সূচনা কখন হয় সেই সম্পর্কে আগামী পর্বে আলোচনা করব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তব আখলাক করেছে খোদা সুমা।